বেতার বাংলায় এই মুহূর্তে যিনি আমাদের সাথে যোগদান করছেন তিনি আর কেউ নন, বিখ্যাত পরিচালক শ্রী গৌতম ঘোষ। আমরা শুনব গৌতম দার সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকার। উনি নিয়ে এসেছেন বহু আলোচ্য ছায়াছবি মনের মানুষ, যা আপনারা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন বলিউড সিনেমা সিক্সে। গৌতম দা নমস্কার।
নমস্কার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
গৌতম দা, বেতার বাংলাতে আপনাকে স্বাগত জানাই। আর প্রথম প্রশ্ন যেটা করতে ইচ্ছে করছে, আমি জানি এক্ষুনি একটা গান বাজলো, গানের কথায় একটু পরে আসছি। এই যে ছায়াছবিটা তৈরি করার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষের গল্পটা আপনাকে কি কারণে অ্যাট্রাক্ট করলো?
আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস বেরোনোর অনেক আগেই আমি লালন বা কবির এই ধরনের চরিত্র, যারা হচ্ছে আমাদের কম্পোজিট কালচারের রিপ্রেজেন্টেটিভ, করার কথা আমি অনেকদিন আগে ভাবি। পরে লালন নিয়ে আমার খানিকটা গবেষণা করা ছিল। তারপরে 2008 সালে সুনীল গঙ্গোপাধ্যায় যখন লেখাটা লেখেন, তখন আমার মনে হয় এর থেকে বেশ কিছু মেটেরিয়াল নেওয়া যেতে পারে, বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায় যে অংশটা আমি নিয়েছি এটা অবলম্বনে করা, ঠিক ট্রান্সলেট করা নয় উপন্যাস থেকে। সেটা হচ্ছে যে এই বিতাড়িত মানুষরা, পুরুষ নারী, তারা এসে একটা আশ্রমে সবাই মিলে জড়ো হলো। লালন সেরম একটা আশ্রম করেছিল, সেই জায়গাটা আমার কাছে খুব স্ট্রং মনে হয়। কিন্তু আমার যে আগের গবেষণা ছিল এবং পরবর্তীকালে ঘুরে যে মেটেরিয়াল আমি সংগ্রহ করেছিলাম, তার ভিত্তিতে আমি চিত্রনাট্য রচনা করি এমন একটা সময়, যে সময়টা হচ্ছে অত্যন্ত অসহিষ্ণু সময়, মানে এখনকার নতুন সহস্রাব্দ, তার জন্যই আমি ছবিটা করেছি।
এর সঙ্গে আরেকটাও প্রশ্ন চলে আসে সঙ্গে সঙ্গে, এই উপন্যাসে সিনেমার উপাদান কিভাবে পেলেন? মানে কি কারণে মনে হলো যে এই উপন্যাসটা নিয়ে চলচ্চিত্র? অনেক তো উপন্যাস হয়, এইটা নিয়ে কেন চলচ্চিত্র?
আমার কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ এই উপন্যাসের তো ট্রান্সলেশন আমি করিনি, এটা রূপান্তরিত হয়েছে সিনেমার ভাষায়। এবং বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ এই নতুন সহস্রাব্দ, এই 21st century, আমরা দেখছি যে একদিকে যেরকম সাইবার ওয়ার্ল্ডে আমরা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে চলে এসেছি, পাশাপাশি হানাহানি আরো বেড়েছে, রক্তপাত বেড়েছে, যুদ্ধ বাড়ছে, ধর্মীয় কুসংস্কার বাড়ছে। এটা আমার কাছে ডাইকটমি মনে হয়। ফলে আমার মনে হয়েছিল যে এই সময় লালনের মতো একটি চরিত্র নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণের খুব প্রয়োজন আছে।
আরেকটা প্রশ্ন আসছে গৌতম দা মনে, যে এই যে আপনি ছবিটা তৈরি করেছেন, এর জন্য আপনাকে প্রচুর গবেষণা করতে হয়েছে, এবং গবেষণার প্রধান হলো আপনার নিজের মনের চাহিদা আর বইটা, উপন্যাসটা। এছাড়া আপনি আর কি কি গবেষণা করেছেন?
না, আমি প্রচুর গবেষকদের লেখা পড়েছি, তার মধ্যে একদম মনসুরউদ্দিন থেকে শুরু করে, তারপরে আমাদের ইদানিংকালে আবুল আহসান চৌধুরী, সুধীর চক্রবর্তী, এর আগে রবীন্দ্রনাথ লালন নিয়ে লেখালেখি করেছিলেন। প্রচুর লেখা আছে, প্রচুর গবেষণা চলছে। তাছাড়া আমি বিভিন্ন আখড়ায় গিয়ে সাধকদের যে ধর্ম বা লালনশাহী পরম্পরা, যে তাদের চিন্তা ভাবনা, সেটা নিয়ে একটুখানি স্টাডি করার চেষ্টা করেছি। ফলে সব মিলিয়ে আমার খানিকটা হোমওয়ার্ক করা ছিল। তবে লালন এমন একটা বিষয়, এটা বিরাট ভাণ্ডার, তার কারণ অনেক কিছু পাওয়া যায় না, হিস্টোরিক ডকুমেন্ট নেই, খুব অল্প আছে। লোকে খানিকটা অনুমানের উপর ভিত্তি করে, খানিকটা হিয়ারসে, এইসবের উপর ভিত্তি করে কিন্তু লালন জীবনী কিছু রচনা করার চেষ্টা করেছেন। তবে সুনীল দাও খানিকটা কল্পনার আশ্রয় নিয়েছেন, আমিও চিত্রনাট্যে কল্পনার আশ্রয় নিয়েছি, তার কারণ কল্পনা ছাড়া তো গল্প তৈরি করা যায়
না, নিশ্চয়ই।
হ্যাঁ, একটা প্রুফ, কারণ আর যদি সেরকম একদম ডে টু ডে লালন কবে জন্মেছিলেন, কবে মারা গেলেন, কি কি হয়েছে, তার কোনো ডকুমেন্টস নেই, এমনকি লালনের জন্ম তারিখও জানে না, অনেকে বলছেন একটা, কিন্তু সেটা বিষয়ে বিতর্ক আছে। কিন্তু মৃত্যুর তারিখ একেবারে প্রকাশিত হয়েছিল 1890 সালে, হিতকরি পত্রিকায় একটা অবিচুরি বেরিয়েছিল, তার থেকে আমরা লালন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনি 1889 সালে, মানে লালনের মৃত্যুর এক বছর আগে, বৃদ্ধ লালনকে নিয়ে উনি ওদের নিজেদের হাউস বোট ছিল পদ্মার ওপর, বসিয়ে একটা পোর্ট্রেট এঁকেছিলেন।
আচ্ছা,
সেই পোর্ট্রেটে লেখা আছে লালন ফকির 1889, পদ্মা বোট, এবং সেই পোর্ট্রেটটা এখনো রবীন্দ্রভবনে রক্ষিত রয়েছে। তার মানে সেটা হচ্ছে একদম ক্লিয়ার এভিডেন্স। ফলে এটাই আমার মূল ছবির ভিত্তি, বৃদ্ধ লালন এবং ইয়াং জ্যোতিরিন্দ্রনাথের একটা কথোপকথন।
ও তাই,
মানে ছবিটা ঠিক বায়োপিক নয়, মানে টুকরো টুকরো ঘটনা দিয়ে লালনের সময়, তাদের যে দর্শন, তার জীবনে সে কি করে আস্তে আস্তে, এই যে গানটা শুনলেন আপনারা, এটা হচ্ছে সিরাজ শাহের গান, যদিও গানটা আমরা রচনা করেছি, সিরাজ শাহের গান পাওয়া যায় না, উনি ছিলেন লালনের গুরু বা মুর্শিদ, সিরাজ শাহের গান পাওয়া যায় না, লালনের ভণিতাতে সিরাজ শাহের উল্লেখ রয়েছে। এই সিরাজ শাহ লালনকে দীক্ষা দেন এবং তিনি সাধারণ জীবন ছেড়ে এমন একটা চলে যান যেখানে তার সব ধর্মের সমন্বয় তিনি।
আচ্ছা,
বলে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয়েছিল যে এই চলচ্চিত্রে আনা দরকার।
আচ্ছা গৌতমদা, আমি আমার প্রশ্নটা হলো, এটা তো একটা আমাদের এপার বাংলা অপার বাংলার যৌথ প্রয়াস, এবং এটার যে সাফল্য আপনি পেয়েছেন সেই সুবাদে আপনি আরও কিছু চিন্তা করছেন এই লাইনে?
আসলে আমি যৌথ প্রযোজনা করেছিলাম অনেকদিন আগে, পদ্মা নদীর মাঝি, সেটাও ছিল ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা, সেটা আমরা খুব সাফল্য লাভ করেছিলাম, সেটা প্রায় 20 বছর হয়ে গেছে। আরও বেশি যৌথ প্রযোজনা হওয়া উচিত, তার কারণ নানা কারণে আমরা দুই ভাগ হয়ে আছি বাঙালি, অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু সংস্কৃতির তো কোনো ভাগ হতে পারে না, সিনেমা তো সংস্কৃতির অঙ্গ, এবং ব্যবসায়িক দিক থেকে অনেক সুবিধে, মানে দুই প্রডিউসারের ইনভেস্টমেন্ট কম হয় কিন্তু বাজারটা বড় হয়ে যায়, ফলে এর ফলে আমার মনে হয় যৌথ প্রযোজনা ভবিষ্যতে আরও বেশি করে হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে দুই বাংলার শিল্পীগুলো কলাকুশলীদের, মানে টেকনিশিয়ানসদের এবং আর্টিস্টদের ব্যবহার করা যায়, ফলে একজন পরিচালকের পক্ষে একটা দিগন্ত উন্মোচিত হয়ে যায়
নিশ্চয়ই।
আর বিশেষ করে যে এই বিষয় পদ্মা নদীর মাঝির বিষয় তো পদ্মা ছিল, লালনের যে মনের মানুষের বিষয় হচ্ছে মূল মূল প্রধান চরিত্র লালন, এবং লালনের যে জায়গা, মানে কুমারখালী, কুষ্টিয়া, ঝিনাইদহ, এইগুলো এখন বাংলাদেশে, বাংলাদেশে এটা আগে ছিল নবদ্বীপের নদিয়ার সাবডিভিশন কুষ্টিয়া, আনডিভাইডেড বেঙ্গলে, এখন বাংলাদেশে। ফলে ভারত বাংলাদেশ যৌথ প্রয়োজন আরও বেশি করে হওয়া উচিত, এবং আমাদের যে সংস্কৃতি মধ্যে যে একটা কম্পোজিট কালচার আছে সেটাকে বারবার তুলে ধরা প্রয়োজন আছে বলে আমি মনে করি
নিশ্চয়ই।
তা আর এইবার আমার ছবিটা আমি দেখিনি এখনো, প্রসেনজিৎ ছাড়া অন্য কেউ কি ছিল আপনার মনে লালনের ভূমিকায়, নাকি উনিই প্রথমে এসেছিলেন আপনার?
আসলে প্রসেনজিৎ আমাকে দীর্ঘদিন ধরে বলছে যে আমি অনেক পরিচালকের ছবিতে করেছি, গৌতমদা তোমার সঙ্গে কাজ করতে চাই। আমি দেখি তোমাকে সুযোগ মতো ঠিক বলবো।
আচ্ছা,
তা প্রসেনজিৎকে আমি ভেবেছিলাম যে কারণগুলো সেগুলো গোপন রেখেছিলাম। প্রসেনজিতের কাস্টিং নিয়ে আমার স্ত্রী এবং কন্যা একটু ঘাবড়ে গেছিল, তুমি কি সত্যি ভাবছো হতে পারে, মানে প্রসেনজিতের যে একটা ইমেজ রয়েছে
অন্যরকম ইমেজ,
যখন অ্যানাউন্স করেছিলাম সবাই একটু ঘাবড়ে গেছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যেভাবে স্ক্রিপ্টটা রচনা করেছি, যেহেতু এটা একটা বায়োপিক ন্যারেটিভ নয়, ওকে অনেক কটা বয়স সময় করতে হতো, ওর যা বয়স যা চেহারা তাতে আমি নানা রকম বয়সের পরিবর্তন আনতে পারবো, এটা একটা কারণ। ওর চোখগুলো খুব এক্সপ্রেসিভ, ও যদি আমার সময় দেয় ওকে দিয়ে আমি খুব চমৎকার এই চরিত্রে অভিনয় করাতে পারবো, এবং সেটা হয়েছে বলে আমার ধারণা, এবং আমি বলছি না দর্শক বলছে,
হ্যাঁ সবাই বলেছে এটা সত্যি খুব
ভালো, এবং ও তার জন্য খুব পরিশ্রম করেছে,
মানে খুবই খাটাখাটনি করতে হয়েছে, মানে কিভাবে উনি প্রিপারেশন নিয়েছেন যদি একটু বলেন।
আমি বলেছিলাম দেখ তোকে এই ছবিতে অভিনয় করতে গেলে, ও তো খুব ব্যস্ত অভিনেতা,
হ্যাঁ
3-4 মাস কোনো কাজ করা যাবে না,
হ্যাঁ
নিজেকে তৈরি করতে হবে, তাই করেছে, কোনো কাজ করেনি প্রায় 4 মাস এটা নিয়েই পড়েছিল।
হ্যাঁ,
তার ফলে শুধুমাত্র তো মেকানিক্যালি অভিনয় করা না, তার দর্শনটাকে বুঝতে হবে, লালন কে, তার সামাজিক প্রেক্ষাপট কি, তার কথা বলার ভঙ্গিমা কি, সে গানগুলো যে রচনা করেছে কি ভেবে রচনা করেছে, এইগুলো খানিকটা না বুঝলে মেকানিক্যালি করা যাবে না, সেটা চেষ্টা করেছি যতটা আমি চেষ্টা করেছি গ্রুম করার, এবং ও খুবই পরিশ্রম করে
করেছেন কাজটা। আর যারা দেখেছেন এই ছবিটা তাদের কাছ থেকে জেনেছি যে এই ছবিতে সিনেমা, ফটোগ্রাফি এবং গান একে অপরের পরিপূরক, জীবন দর্শন, প্রকৃতি, নদী, এই তিনটির অদ্ভুত সুন্দর বিবরণ পাওয়া গেছে এই ছবিতে। মানে লালনের কোনো গানই সোজা নয়, এর মধ্যে একটা অন্তর্নিহিত মানে আছে যা, এবং তাতে জীবন দর্শনও আছে। তা আপনি যদি, হ্যাঁ তা আপনি যদি এই লালনের গান সম্বন্ধে দু একটা কথা বলেন, যদিও সময় এগিয়ে যাচ্ছে।
আসলে লালনের গান সম্বন্ধে বলতেই হয়, কারণ লালনের গান দীর্ঘদিন ধরে গীত হয় সমস্ত জায়গায়, গ্রাম বাংলায় তো বহু যুগ ধরে চলছে, এবং লালনের গানের সমস্যা হচ্ছে যে অনেক গান পরবর্তীকালে খুঁজে পাওয়া গেছে, কিছু গান আছে যেটা লালনের নাম দিয়ে চালানো হয়েছে অথচ লালনের গান নয়, আর সুর বদলে গেছে, উত্তরবঙ্গে একরকম, দক্ষিণবঙ্গে একরকম, পশ্চিমে পূর্বে একরকম, বিভিন্ন ঘরানার গানের ফলে আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কিছু গান আমি ব্যবহার করেছি এতে, যেহেতু এখানে কথা গান সব মিলে আছে, প্রকৃতি যেটা আপনি বললেন ঠিক কথা, প্রকৃতি গান সংলাপ সব মিলে মিশে,
প্রকৃতি গান নদী
নদী অবশ্যই তাদের জীবনের সঙ্গে
সম্পৃক্ত
অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং এখানে গানগুলো আমাকে কিছু গানের সুর করে নিতে হয়েছে, কারণ সেই গানগুলো সুর পাওয়া যায় না। কিছু গান আমি সংগ্রহ করেছি একদম, করিম শাহ বলে একজন সাধক আছেন কুষ্টিয়াতে, তার 93 বছর বয়স, তার কাছ থেকে আমি প্রথম কানে নিই গায়কিটা কি, এবং বুঝতে পারি যে এর কতগুলো বেসিক রাগের ওপর লালনের গান দীর্ঘদিনের পরম্পরায় চলে আসছে। ভৈরবী, হিন্দোল, বিলাবল, ছায়ানট, এগুলো খুব কমন রাগ তখন ব্যবহৃত হতো। ফলে এটা আমি চেষ্টা করেছি যে গানগুলো অথেন্টিসিটি বজায় রাখতে।
আচ্ছা।
এবং আমি ব্যবহার করেছি লতিফ শাহ, যে লালনের গান গেয়েছে, সে বরতলায় শুয়ে থাকতো এবং গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াতো, জীবনে কোনোদিন রেকর্ডিং করেনি। প্রথম রেকর্ডিং করতে এসে বলছে যে আপনি আমায় খাঁচা গাইতে বলছেন, আমার কানে খাঁচা সামনে খাঁচা, আমি কি করে গাইব। তো এরকম একটি মানুষকে দিয়ে গানা হয়েছে, ফরিদা পারভিন গেয়েছে। আর কিছু গান যেটা সিরাজ শাহ যেটা শুনলেন আপনারা, গানটা আমি সুর করেছি এবং ওটা রচনা করেছেন শাহজাদ ফিরদৌস বলে আমাদের এক বন্ধু, তার কারণ এই সিরাজ শাহ গান যেটা আগে বললাম পাওয়া যায় না। এবং গানটা এখানে ঠিক সং নাম্বার নয়, গানটা হচ্ছে চিত্রনাট্যের একটা প্রধান অংশ।
আচ্ছা,
কারণ গান দিয়েই তিনি সব
গান দিয়ে সবকিছু। আচ্ছা রাজীব, আমরা কি একটা ছোট ব্রেক নেব না ওনার গৌতম দার সাথে, তুমি কথা বলতে চাও এখন, উনি আছেন।
ওনার তো আরেকটা তুমি কোশ্চেন কারণে, আমরা শুনেছি যে আপনি সৃজিত চ্যাটার্জির ছবিতে কিছুদিন পরে আপনাকে অভিনেতা রূপে দেখা যাবে।
হ্যাঁ, এই ছবিটা 22শ্রাবণ,
22শ্রাবণ
আসলে আমি মানে কি বলে বুম্বা মানে প্রসেনজিৎ আমার ছবি করে অটোগ্রাফ বলে একটা ছবিতে শুটিং
দেখেছি
আমরা, করতে করতে আমাকে বললো গৌতম দা এখন আমার অ্যাক্টিংটা একটু বেটার হচ্ছে অন্য ছবিতেও। তা যাই হোক, তা আমি হঠাৎ আমাকে সৃজিৎ আর প্রসেনজিৎ এসে ধরলো যে গৌতম দা তোমাকে একটা চরিত্র অভিনয় করতে হয়। আমি বলো না না, আমি জানি আমি তো পেছনে অভিনয় করি, ক্যামেরা সামনে কেন, আবার সেই কবে করেছিলাম বুদ্ধদেবের গৃহযুদ্ধ,
গৃহযুদ্ধ।
তা যাই হোক, আমাকে এমন ধরাধরি করলো, তা আমি ঠিক আছে চলো করে দিচ্ছি। চরিত্রটা মোটামুটি আমার এই হাংরি জেনারেশনের একজন কবি বলে খানিকটা জানা, ওদের অনেক কি চিন্তাম আমি, মজাই লাগলো যাই হোক।
আর মানে আমরা আজকে তো আমরা সবাইকে বলছি আপনারা আসুন মনের মানুষ দেখতে বলিউড 6 এ দুপুর 2টার সময়। ওনার এই ছবির পরিচালক স্বয়ং গৌতম ঘোষ, উনি থাকবেন স্টুডিওতে, মানে এটা একটা প্রিভিলেজ, সিনেমা হলে থাকবে, সরি স্টুডিও না সিনেমা হলে, সবসময় এই সুযোগ হয় না। আর লালনের জীবনের চেতনাকে এভাবে সর্বসমক্ষে তুলে ধরার জন্য সকলের তরফ থেকে গৌতম দা আপনাকে ধন্যবাদ জানাই, এবং চাইছি যে আপনার যে মেসেজ যেটা আপনি দিতে চাইছেন, কি মেসেজটা আপনি দিতে চাইছেন?
আমি চাইছি যে আরো সহিষ্ণু হও।
আচ্ছা,
আসলে মানব ধর্মই সব থেকে প্রধান ধর্ম, তার কারণ আমরা তো সবাই জন্মাই সবাই মরে যাই, তার মাঝখানে যদি এত হানাহানি করি তাহলে মানব সভ্যতার ক্ষতি, পৃথিবীর ক্ষতি, আমাদের নিজেদের ক্ষতি। এবং মেসেজ হচ্ছে আগে নিজেকে জানো, যেটা লালন শিখিয়েছেন তার গানের মাধ্যমে, নিজেকে না জানলে অপরকে জানা হয় না।
এই মেসেজটা গৌতম দা প্রযোজ্য ওয়ার্ল্ড ওয়াইড, এই ওয়ার্ল্ড ওয়াইড কি এই মেসেজটা যাচ্ছে বা যাবে আপনার মনে হয়?
আমাদের এই ছবিটা তো খুব ব্যবসায়িক দিক থেকেও সাফল্য
হয়েছে
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিয়াতে, এবং বিদেশিও তো যখন এটা এই একটা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেল, যত জুরি মেম্বার্সরা তাদের আমি জিজ্ঞেস করছি আপনারা বুঝতে পেরেছেন, বলে অ্যাবসোলিউটলি, আমাদের প্রত্যেকটা ধর্মে এই কাণ্ড হয়েছে, এই মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, এবং উই আর ফেসিং দ্য সেম প্রবলেম ওয়ার্ল্ড ওভার, ফলে এটা একটা গ্লোবাল প্রবলেম, এই ইনটলারেন্স, রিলিজিয়াস, পলিটিক্যাল এবং কালচারাল ইনটলারেন্স।
তাহলে বেতার বাংলার তরফ থেকে আর শ্রোতাদের তরফ থেকে আপনাকে জানাচ্ছি
অসংখ্য ধন্যবাদ।